এখন শুনবেন সুরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, নাযযাল আলাইকাল কিতাবা বিল হাক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام আল্লাহু আজিজুন ইনতিকাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগ্রাসীকে শাস্তি দেয়া জরুরি হয়ে পড়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ইহুদিবাদীদের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ। ঢাকায় নজিরবিহীনভাবে ইসরায়েলি কার্গো বিমানের অবতরণ এবং মন্ত্রিত্ব কিংবা এমপি হবার জন্য আন্দোলন নয় আমির খসরু। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক কোচি হোম মিনিস্টার এবং গুন্ডা কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর আগ্রাসী শক্তিকে শাস্তি দেওয়ার লক্ষ্যে বৈধ প্রতিরক্ষা অপরিহার্য হয়ে পড়েছে। গতকাল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবককে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়। এ সময় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে চালানো গণহত্যার ব্যাপারে জার্মান সরকার নিরপেক্ষ অবস্থান নেয় তার সমালোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গত 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলে চালানো হামলায় ইরানের 7 জন সামরিক উপদেষ্টা শহীদ হন। এ ঘটনার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান। গতকালের ফোনালাপ নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই মন্ত্রী সংলাপ অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে দখলদার শক্তি এবং এই দখলদার শক্তিকে প্রতিরোধ করার বৈধ অধিকার রয়েছে। এ প্রেক্ষাপটে চলমান সমস্যার একমাত্র সমাধান হচ্ছে গাজায় গণহত্যা এবং যুদ্ধ অপরাধ বন্ধ করা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একই সাথে তারা গাজার খান ইউনুস শহরে ফিরে আসার কথাও বলেছে। এর আগে খান ইউনুস শহরে ইসরায়েলের সন্ত্রাসী সেনারা ব্যাপক বর্বরতা চালিয়েছে। দখলদার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজ রাফা শহরে আগ্রাসন চালানোর এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমরা রাফায় অভিযান চালাব এবং খান ইউনুসে ফিরে আসব। আমরা সমস্ত গাজায় হামলা চালাব। ইসরায়েল গত 27 অক্টোবর থেকে গাজায় স্থল আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদীদের বর্বরতার মুখে উত্তর ও মধ্য গাজার বেশিরভাগ ফিলিস্তিনি জনগণ মিশর সীমান্তবর্তী রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ছোট্ট এই শহরে বর্তমানে প্রায় 15 লাখ মানুষ অবস্থান করছেন। প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এই শহরে ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করে আসছে। এ সত্ত্বেও গতকাল ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেশিরভাগ সদস্য রাফা শহরে আগ্রাসন চালানোর পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন, এখনও আমরা দেরি করছি কেন, বরং এতদিনে আমাদের সেনাদের রাফা শহরে থাকা উচিত ছিল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনায় সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকবে ফিলিস্তিনি জনগণের স্বার্থ। গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া একথা বলেন। রয়টার্স তার কাছে জানতে চায়, সম্প্রতি তার তিন ছেলে এবং চার নাতির হত্যাকাণ্ডের ঘটনা ইসরায়েলের সাথে আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা। এ প্রশ্নের জবাবে ইসমাইল হানিয়া বলেন, আমরা যুদ্ধবিরতির চেষ্টা করছি, কিন্তু ইসরায়েল এখনও দেরি করছে এবং প্রতিরোধ আন্দোলনের দাবির জবাব এড়িয়ে যাচ্ছে। গাজার চলমান যুদ্ধ পূর্ণাঙ্গভাবে বন্ধ এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ের ব্যাপারে হামাস এবং তেলাবিবের মধ্যে আলোচনা চলছে। হামাস বলে আসছে, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং পরিপূর্ণভাবে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধ বন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। গতকালের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স ইসমাইল হানিয়ার কাছে আরও জানতে চায় যে তার তিন ছেলে হামাস যোদ্ধা ছিলেন বলে ইসরায়েল যে দাবি করছে তা সত্যি কিনা। জবাবে হানিয়া বলেন, তার ছেলেরা হামাসের যোদ্ধা ছিলেন না, কিন্তু ইসরায়েল তাদের অপরাধযোগ্য বৈধ করার জন্য এই দাবি করছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কাফর সুবা মালভূমির দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা কাফর সুবার উচ্চভূমিতে অবস্থিত দখলদার সেনাদের সামাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কাফর সুবা মালভূমির রামসার সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। দামেস্কের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার কারণে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন হিজবুল্লাহর পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা হল। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার সেনারা দক্ষিণ লেবাননের খাল আল খায়াম শহরে বোমাবর্ষণ করেছে। এছাড়া দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা হামলা অব্যাহত আছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ইসরায়েলি দুটি কার্গো বোয়িং বিমান তেলাবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত 7 এপ্রিল প্রথমবারের মতো অভূতপূর্ব এবং গোপনীয় ওই ঘটনাটি ঘটে। ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেট ইউএসএ দ্বারা নিবন্ধিত ও পরিচালিত কার্গো বিমানটি একই দিনে ঢাকা ছেড়ে যায়। একই কোম্পানির আরও একটি বিমান 11 এপ্রিল সরাসরি তেল আবিব থেকে ঢাকায় আসে এবং 12 এপ্রিল ঢাকা ছেড়ে যায়। যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তা সত্ত্বেও সাম্প্রতিক অতীতে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাইওয়ার সংগ্রহ করেছে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ওই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে যতদিন ফেরত না পাই ততদিন আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। বিএনপির হারানোর কিছু নেই, মন্ত্রিত্ব কিংবা এমপি হবার জন্যে এই চলমান আন্দোলন না। আর চট্টগ্রামের মেহেদিবাগ এলাকায় এক ঈদ পুনর্মিলনীতে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, চলমান আন্দোলন বাংলাদেশকে ফিরে পাবার আন্দোলন, এটা চলবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতীয় বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি একথা বলতে পারেন, সে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী একটি নির্বাচনী জনসভায় ভূপতিনগর কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন কেউ ছাড় পাবে না, উল্টে ঝুলিয়ে সোজা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সেই হুঁশিয়ারি নিয়ে সর্বত্র বিতর্ক চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বলেন একথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায়। তিনি আজ দিনহাটার নির্বাচনী জনসভা থেকে এসব কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে কোচি হোম মিনিস্টার এবং একজন গুন্ডা বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীত প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে এনআইকে দিয়ে মা বোনদের সম্মানহানি, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্থা করা, সংখ্যালঘুদের ভয় দেখানো এবং কোটি কোটি টাকার ডিল করার মতো অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গতকাল এক টেলিফোন সংলাপের সময় এই আমন্ত্রণ জানান তিনি। ফোনালাপে প্রেসিডেন্ট জারদারি বলেন প্রতিবেশী ইরানের সাথে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট, সরকার এবং জনগণকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট জারদারি আশ্বস্ত করেন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রে পাকিস্তান প্রতিবেশী ইরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সম্পর্ক আরও জোরদার করবে। দুদেশের সীমান্তে যে নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য ইরান ও পাকিস্তানের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়টি আরও জোরদার হওয়া দরকার বলে উল্লেখ করেন পাক প্রেসিডেন্ট। এছাড়া গাজার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে উদ্বেগ ও নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জারদারি দ্রুত সেখানে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে ২৫ মিটার ব্যান্ডে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন ইউক্রেনের সংসদ সদস্যরা। একই সাথে যেসব সেনা তিন বছরের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল তাদেরকে বিশ্রামে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল ইউক্রেনের আইনসভা একটি দীর্ঘ প্রতীক্ষিত বিল পাশ করার জন্য ভোটাভুটি করে, যার লক্ষ্য দেশের বিপর্যস্ত সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা। বিলটিতে ৩৬ মাস ধরে কাজ করা সৈন্যদের বিশ্রামে যাওয়ার অনুমতির কথা বলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তের একটি সংশোধনী এই সুযোগ বন্ধ করে দেয়। ফলে যুদ্ধরত সৈন্যদেরকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। ইউক্রেনের প্রভাবশালী পত্রিকা কিয়েভ পোস্টের খবর অনুসারে ভোটাভুটিতে সংশোধনীর পক্ষে ২২৭ ভোট আর বিপক্ষে ২১টি ভোট পড়ে। ৯৭ জন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। প্রস্তাব উত্থাপনকারী সংসদ সদস্যরা আশা করেছিলেন যারা যুদ্ধ থেকে কিছুটা মুক্তির আশা করেন তারা প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের অস্ত্র সহায়তা দেওয়ার জন্য নাইজারের সেনা প্রশিক্ষক মোতায়েন করেছে রাশিয়া। এ লক্ষ্যে বুধবার রাশিয়ার একটি সামরিক কার্গো বিমান একদল সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে নাইজারে অবতরণ করে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের নৃশংস নিষ্ঠুরতা ক্রমেই বেড়ে চলেছে অধিকৃত ফিলিস্তিনি ও আশপাশের নানা অঞ্চলে। উপনিবেশবাদের ভিত্তিতে গড়ে ওঠা ইসরায়েলের বিলুপ্তি তাই আজ সবচেয়ে বড় মানবীয় দাবি ও আন্তর্জাতিক শান্তির অনিবার্য শর্ত। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনে ইহুদিবাদীদের অগণিত অপরাধ, অথচ আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থাগুলো নিষ্ক্রিয় হতবাক, ফলে বাড়ছে ইসরায়েলের নৃশংস নিষ্ঠুরতা। উপনিবেশবাদের ভিত্তিতে গড়ে ওঠা ইসরায়েলের বিলুপ্তি তাই আজ সবচেয়ে বড় মানবীয় দাবি ও আন্তর্জাতিক শান্তির অনিবার্য শর্ত। গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় শহীদ হয়েছে প্রায় 34,000 বেসামরিক ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই হল শিশু ও নারী, নিখোঁজ 7,000। এছাড়াও ইসরায়েল গত 1 এপ্রিল যে বড় ধরনের যুদ্ধ অপরাধ তথা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তার নানা দিক থেকে বিচার ও বিশ্লেষণের দাবি রাখে। এই দিনে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজার আশিফা হাসপাতাল ধ্বংস করে দেওয়ার কাজ সম্পন্ন করে 2 সপ্তাহের অভিযানের মাধ্যমে, ফলে পুরোপুরি অচল হয়ে গেছে হাসপাতাল। এই হাসপাতাল যে কেবলই রোগী ও আহতদের চিকিৎসার কেন্দ্র হিসেবে কাজ করছিল তা নয়, ইসরায়েলি হামলায় ঘর বাড়ি হারা হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থীর জন্যও তা ছিল এক নিরাপদ আশ্রয়স্থল। ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর এই হাসপাতালের ভেতরে বাইরের চত্বরে পাওয়া গেছে কয়েক ডজন লাশ, যাদের হাত ও পা বেঁধে রাখা হয়েছিল, তাদের শরীরে ছিল নির্যাতনের চিহ্ন, লাশের নানা অংশ অঙ্গ ছিল ছিন্ন ভিন্ন আর পিষে যাওয়া, যা করা হয়েছিল বিস্ফোরণের মাধ্যমে অথবা ইসরায়েলি ট্যাঙ্কের মাধ্যমে। ওই ঘটনা সামান্য কিছুকাল পরেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে দামেস্কে ইরানি কনসুলেটে শহীদ হন ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর 7 সদস্য, যাদের মধ্যে ছিলেন জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং সিনিয়র সামরিক উপদেষ্টা হাদি হাজি রাহিমি। এছাড়াও সিরিয়া ও লেবাননের কয়েকজন নাগরিকও এই হামলায় শহীদ হন। এই হামলা যে কেবল সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন তা নয়, একই সঙ্গে তা একটি কূটনৈতিক অবস্থানের উপরও হামলার মতো বেআইনি ঘটনা। আসলে ইসরায়েল গত 6 মাসেরও বেশি সময় ধরে সিরিয়া, লেবানন ও ইরানের বিরুদ্ধে নানা ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যুদ্ধের পরিধি বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েল সম্প্রতি বিশ্বের কেন্দ্রীয় রান্নাঘর নামক ত্রাণ সংস্থার 7 কর্মীকে হত্যা করেছে বিমান হামলা চালিয়ে, অথচ ওই সংস্থা তাদের তৎপরতা ও গাড়ির গতিপথ সম্পর্কে ইসরায়েলের সশস্ত্র বিভাগকে নিয়মিত তথ্য দিয়ে আসছিল। ওই সংস্থার মতে ইসরায়েল পরিকল্পিতভাবেই নানা গাড়ির উপর হামলা চালিয়ে আসছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে 200 জনেরও বেশি ত্রাণ কর্মীকে হত্যা করেছে ইসরায়েল। নিঃসন্দেহে ভয় দেখিয়ে এ ধরনের ত্রাণ তৎপরতা বন্ধ করা, ফিলিস্তিনিদের অপমান অব্যাহত রাখা ও তাদের উপর ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেই এ ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েল। একই দিনে ইসরায়েল আল জাজিরা নিষিদ্ধ করা সংক্রান্ত একটি বিল পাশ করেছে তাদের কথিত সংসদে, কারণ এই সংবাদ মাধ্যমটি গাজা যুদ্ধের সংবাদ ব্যাপকভাবে তুলে ধরছে। এছাড়াও এই বিলের আওতায় অন্য যে কোনো বিদেশি সংবাদ মাধ্যমের তৎপরতাও বন্ধ ও নিষিদ্ধ করা যাবে। এর আগে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয় আল জাজিরার 2 সাংবাদিক ও 1 ক্যামেরাম্যান। এছাড়াও গাজার চলমান যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 147 জন সাংবাদিক ও রিপোর্টার এবং অনেক সাংবাদিক পরিবারের সদস্য। আসলে ইসরায়েল এভাবে ফিলিস্তিনে তার জাতিগত শুদ্ধি অভিযান ও গণহত্যার খবর ও তথ্য প্রমাণগুলো ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি অপরাধযোগ্য সংশ্লিষ্ট আরেকটি বড় অপরাধ হলো মার্কিন বাইডেন সরকার ইসরায়েলের কাছে $250 কোটি মূল্যের বোমা ও যুদ্ধ বিমান পাঠানোর উদ্যোগ নিয়েছে। কেন এত সব সীমাহীন বর্বরতা? গোটা মানবতা কি তাহলে ইসরায়েল নামক দানবকে শাস্তি দিতে ও তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম নয়? বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হবার দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধযজ্ঞের শরিক হওয়ার নিন্দনীয় ও কলঙ্কজনক এক অধ্যায় রচনা অব্যাহত রেখেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। আগ্রাসীকে শাস্তি দেওয়া জরুরি হয়ে পড়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে ইহুদিবাদীদের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। ঢাকায় নজিরবিহীনভাবে ইসরায়েলি কার্গো বিমানের অবতরণ এবং মন্ত্রিত্ব কিংবা এমপি হওয়ার জন্যে আন্দোলন নয়, আমির খসরু মাহমুদ। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী পরিবেশনায়।
আলাপন।
শ্রোতাবন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। সম্প্রতি আন্তর্জাতিক কুচ দিবস বিশ্বজুড়ে পালিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই দিবসটি নিয়ে আমরা কথা বলেছি সাবেক অধ্যক্ষ, লেখক ও গবেষক মোহাম্মদ নাজমুল হুদার সঙ্গে। জনাব মোহাম্মদ নাজমুল হুদা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
জনাব মোহাম্মদ নাজমুল হুদা, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস পালিত হল। ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির আহ্বানে 1979 থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এত বছর পরে এসে আল কুদস দিবসের প্রভাব এবং এর সফলতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
প্রত্যেকে জানা উচিত আল কুদস দিবসটা কি এবং কেন, এ সম্পর্কে আমরা অনেকেই অনবহিত। মূলত বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল, আল্লাহ রসুল 14 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ক্যাবলা হিসেবে নামাজ আদায় করেছেন, সেই পবিত্র মসজিদ যার ভিতরে নামাজ আদায় করলে এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণিত। এটা মুসলমানদের জন্য একটা মহা সম্মানিত মসজিদ বা ইবাদতগাহ, যে ইবাদতগাহটি এখন সম্পূর্ণ ইহুদি নিয়ন্ত্রণে কক্ষিগত। মূলত বাইতুল মুকাদ্দাস খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান এ সকল ধর্মের পবিত্র স্থান হিসেবে প্রমাণিত। সেক্ষেত্রে ইসলামের দাবি অগ্রগণ্য, এই জন্যই যে ধারাবাহিকতা চিন্তা করলে ধর্মের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই ইসলামের পরে আসছেন। বাদ বাকি যারা এর থেকে বিচ্যুত হয়ে গেছে, আমরা কখনোই বলি না যে খ্রিস্টান এবং ইহুদি ধর্মের যারা নবী তারা নবী না, এটা আমরা কখনো বলি না। মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামকে পরবর্তীকালে তার অনুসারীরা মূল ধারা থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে সরে গেছে, সেই হিসেবে চিন্তা করলে মুসলমানরা একমাত্র দাবিদার বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণ করা, যারা ইসলামী জীবনবিধানের মূল ধারার সাথে সম্পৃক্ত হয়ে আছে এবং কিয়ামত অবধি থাকবে ইনশাআল্লাহ। তো এই মূল ধারাতে ফিরে থাকার জন্য 1979 সালে ইমাম খামেনি আল কুদস দিবস ঘোষণা করে বাইতুল মুকাদ্দাসকে ইহুদি কবল থেকে মুক্ত করার চেষ্টা করেছেন। এই বিষয়টা এতটা আলোড়ন সৃষ্টি না করলেও বর্তমানে সমগ্র পৃথিবীতে আল কুদস দিবস কি এবং কেন, এটা অধিকাংশ মানুষ কিন্তু জেনে ফেলেছে এবং সামগ্রিকভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এই এবং বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের জন্য একটা রাজধানী প্রতিষ্ঠা করতে, স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড প্রতিষ্ঠা করতে সকল মুসলমানের ইমানি দায়িত্ব। বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে আল কুদস দিবস সাম্প্রতিক সময়ে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক ভাবে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে এই দিবসের তাৎপর্যের মাধ্যম দিয়ে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ অতিবিলম্বে বাইতুল মুকাদ্দাস মুক্ত হয়ে সেখানে তামিজ ভাবধারা সরকার, ফিলিস্তিনি সরকার তাদের রাজধানী প্রতিষ্ঠা করে বিশ্ব মুসলমানদের জন্য প্রাণের দাবি প্রতিষ্ঠা করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি।
জনাব নাজমুল হুদা, এবার যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ যুদ্ধ সংঘটিত হচ্ছে, তার মধ্যে এ দিবসটি পালিত হল। চলমান যুদ্ধকে অনেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার যুদ্ধ বলে আখ্যায়িত করছেন, আপনি কিভাবে দেখছেন?
চলমান যুদ্ধ ফিলিস্তিন মুক্ত করা, এটা অবশ্যই একটা দিক, কিন্তু সর্বোপরি বাইতুল মুকাদ্দাস মুক্ত করা। যেমন আল্লাহ রাসূল ইসলামের চূড়ান্ত বিজয়ের শেষ লগ্নে মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় ছিল ইসলামের চূড়ান্ত বিজয়ের একটা প্রধান পদক্ষেপ। তদ্রুপ আল কুদস দিবসের মাধ্যমে যদি বাইতুল মুকাদ্দাস মুক্ত হয়, আশা করি মুক্ত হবে, হলে এই মুক্তি দিবস বা মুক্তিপ্রাপ্ত সময়টাকে আমরা মনে করি ইসলামের জন্য চরম একটা বিজয় বয়ে আনবে। এটা ইসলামের জন্য বিশাল গৌরব। বাইতুল মুকাদ্দাস যদি বিজয় লাভ করে, তাহলে সার্বিক সমাধান আসবে ফিলিস্তিনিদের এবং মুসলমানদের। বিজয় লাভ করলে সুবিধা হচ্ছে এইটাই যে ফিলিস্তিনিরা তাদের হারানো স্থান ফিরে পাবে, তাদের জন্য রাজধানীর পরিবেশ তৈরি হবে, আর মুসলমানদের জন্য নেকি অর্জনের একটা বিশেষ মাধ্যম হিসেবে বাইতুল মুকাদ্দাস সফর করা বা ভ্রমণ করা সহজ হবে। এই জন্য শুধুমাত্র এটা ফিলিস্তিনিদের মুক্তির যুদ্ধ নয়, এটা মুসলিম জাতির মুক্তির একটা সোপান।
শ্রোতা বন্ধুরা, আপনারা আন্তর্জাতিক কুস দিবস নিয়ে লেখক গবেষক ও সাবেক অধ্যক্ষ নাজমুল হুদার সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব নাজমুল হুদা, আলকুস দিবস পালনের একটি বড় লক্ষ্য ছিল বিশেষ করে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করা, এই ঐক্য কতটা এগিয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে বলে আপনার মনে হয়?
চলমান যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে শক্তি যোগায় গেছে আলকুস দিবস। আলকুস দিবসের প্রেরণা মুসলিম জাতিকে অনেকাংশে অগ্রগামী করেছে। আমরা জানি যে কিছুদিন পূর্বেই আমেরিকার রাষ্ট্রনীতি এমন ছিল, ভাগ করো শাসন করো, এবং সেক্ষেত্রে তারা সফলতাও কিছুটা লাভ করেছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছু কোনো দেশ ইসরায়েলের সাথে সখ্যতা গড়েছিল আমেরিকার কূটনৈতিক পলিসির মাধ্যমে। বর্তমান চলমান যুদ্ধ এবং আল কুদস দিবস পালন করার মাধ্যম দিয়ে সেই পরিবেশ পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের সুতরাং সমগ্র মুসলিম বিশ্বের বিবাদমান রাষ্ট্রগুলি পরস্পরের কাছাকাছি আসছে, তাদের যে মতলক্ষ্য ছিল সেটা পরিবর্তনে মতকের দিকে তারা এগোচ্ছে, এবং এই গতি সামনে এটা কি করে আরো বেশি প্রতিফলিত হতে পারে সেই লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। অনেকে ইসরায়েলকে বাণিজ্যিকভাবে বয়কট করেছে, তার সুযোগ সুবিধাকে রুদ্ধ করেছে। সার্বিক ক্ষেত্রে মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে অন্যায়ের বিপক্ষে এবং আগ্রাসী ইহুদিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এটা আল কুদস দিবসের অনেকটাই প্রভাব এখানে লক্ষ্য করা যায়।
জনাব নাজমুল হুদা, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সব শেষে জানতে চাইব, গাজা ইসরায়েল যুদ্ধ চলার মধ্যেই সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইরান এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। আপনার কি মনে হয় ইরান সরাসরি ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়বে?
সাম্প্রতিক ইসরায়েল সিরিয়াতে ইরানের কনসুলেট ভবনে যে হামলা চালিয়েছে, এক্ষেত্রে দুইটি আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করেছে। এক নম্বর হলো সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে তার সার্বভৌমত্বের প্রতি সে আঘাত এনেছে, এটা আন্তর্জাতিক আইনে, এটা চরম অন্যায়। দুই নম্বর হলো কনসুলেট ভবন বা দূতাবাস, যেটা আমরা বাংলায় বলি দূতাবাস, এটা আন্তর্জাতিক ভাবে নিরপেক্ষ স্থান হিসেবে চিহ্নিত। সমগ্র পৃথিবীতে সমস্ত দূতাবাস গুলো আন্তর্জাতিক নীতিমালার আওতায় নিরপেক্ষ অবস্থায় তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করে। সেক্ষেত্রে কোনো অবস্থাতে একটা দূতাবাস বা কনসুলেট ভবনে হামলা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। অথচ বিনা অস্বীকারীতে ইসরায়েল যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের খেলাফ, মানবতার খেলাফ। ইরানের সর্বোচ্চ সামরিক কর্তাদের কর্মকর্তাদের একজন রেজা জাহিদি সহ আরো কিছু সামরিক কর্মকর্তা সেখানে শাহাদত বরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, এর প্রভাব আজকে শেষ হবে না, আগামী দিনের জন্য প্রভাব চলবে। তবে সাম্প্রতিক সময়ে এই ঘটনা কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ ঘটবে কিনা বিষয়টা আমার এমন মনে হয় যে ইরান এবং ইসরায়েলের ভিতরে কোনো সীমান্ত নাই। এই দুই দেশ যুদ্ধ জড়াতে হলে অন্য দেশের উপর নির্ভর করে যুদ্ধ করতে হবে, পরোক্ষভাবে যুদ্ধ দেওয়ানো এটা হতে পারে। তবে সরাসরি ইসরায়েল আক্রমণ করার যে সুযোগ বা সুবিধা সেটা একমাত্র বিমান আক্রমণ ছাড়া, স্থলপথে আক্রমণ করা একটা দেশের ভৌগোলিক সীমানার পাশাপাশি না হলে যত সম্ভব হয় না। আর থাকলে সমুদ্র সীমা আন্তর্জাতিক ভাবে সবার জন্য উন্মুক্ত, সেখানে পরোক্ষ যুদ্ধ বা প্রত্যক্ষ যুদ্ধ হতে পারে। তো সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইরান যে ইসরায়েল আক্রমণ করবে এটা আমার মনে হয় না, বরং এটাকে কিভাবে সামনে নতুন করে মোকাবেলা করা যায় এই জন্য তারা নিজেদের অবস্থান তারা সুদৃঢ় করবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে সম্মিলিত ভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় কিনা সে চেষ্টা করবে।
তো জনাব অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হুদা, বিশ্ব কুর্স দিবস নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাক্ষাৎকার নেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছি পরিবার ও সমাজে বিদ্যমান সম্পর্কের ধরনকেই পুরোপুরি পাল্টে দিচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। সমাজবিজ্ঞানীরা বারবারই বলছেন সমাজকে টিকিয়ে রাখতে হলে সমাজে বিদ্যমান সুস্থ সংস্কৃতিকে রক্ষা করতে হবে এবং এ বিষয়ে সঠিক পরিকল্পনা অনুসরণ করতে হবে। আজকের আসরেও আমরা পরিবারে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকার বিখ্যাত লেখক এলভিন টফলার মানব সভ্যতাকে তিন ভাগে বিভক্ত করেছেন। এগুলো হল কৃষিভিত্তিক সভ্যতা, শিল্পভিত্তিক সভ্যতা এবং তথ্য ও কম্পিউটার নির্ভর সভ্যতা। বর্তমানে আমরা এলভিন টফলারের তথ্য নির্ভর সভ্যতায় বাস করছি। তার মতে তথ্য ও যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ যাদের হাতে থাকবে তারাই ক্ষমতার অধিকারী হবে। এর আগের আসরগুলোতেও যেমনটি বলেছি, কম্পিউটার ভিত্তিক তথ্য ও যোগাযোগ মাধ্যমের যে ক্ষেত্রটি পরিবার ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে তা হল সামাজিক যোগাযোগের নানা মাধ্যম। এক্ষেত্রে ফেসবুকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
বিভিন্ন গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের নানা মাধ্যম তথা ইন্টারনেটের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে হৃদ্যতাপূর্ণ আলোচনা কমে গেছে। বর্তমানে পরিবারের সদস্যরা দৈনিক গড়ে 15 মিনিটও নিজেদের মধ্যে কথা বলে না। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম এখন ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তার গণ্ডিকেও লঙ্ঘন করছে। এর ফলে ঝগড়া, বিবাদ ও তালাকের মতো তিক্ত ঘটনা ঘটছে। ইন্টারনেটের মাধ্যমে স্বামী ও স্ত্রীর যে বন্ধু মহল তৈরি হচ্ছে তা নানা সন্দেহের জন্ম দিচ্ছে এবং পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস নষ্ট করছে। মুসলিম দেশগুলোতে পারিবারিক ব্যবস্থার সঙ্গে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এ কারণে পরিবারগুলোতে এখনও ধর্মীয় আবহ বিদ্যমান, কিন্তু ইন্টারনেটে ইসলাম বিরোধী দেশ ও মহলের আধিপত্য থাকায় এসব মূল্যবোধ নষ্ট হচ্ছে।
পরিস্থিতি ক্রমেই এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে ইসলামী জীবন পদ্ধতিতে পাশ্চাত্যের মূল্যবোধ ও সংস্কৃতি ঢুকে পড়ছে এবং নতুন প্রজন্মকে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ঠেলে দিচ্ছে। মুসলিম সমাজে ধর্ম ও ধর্মীয় পরিচিতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মুসলিম সমাজে ঐক্য ও সংহতির ক্ষেত্রে ধর্মীয় পরিচিতির গুরুত্ব অপরিসীম, কিন্তু নিয়ন্ত্রণহীন ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাবে তা গুরুত্বহীন হয়ে পড়ছে। বর্তমানে ইন্টারনেট নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির চেয়ে মানুষের সামাজিক ও ধর্মীয় পরিচিতিতে পরিবর্তন সাধন করছে বেশি। তরুণ সমাজের মধ্যে আত্মপরিচয় সংকট তীব্রতর হচ্ছে। অবশ্য ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহার করলেই একজন মানুষ আত্মপরিচয় বা ধর্মীয় সংকটে পড়বে এমন কথা বলা যাবে না। এ সংকট তখনই সৃষ্টি হয় যখন একজন ব্যবহারকারী ধোকায় পড়ে এবং প্রতারণার শিকার হয়। এ ধরনের পরিস্থিতিতে একজন ব্যক্তি যত বেশি এ ধরনের মাধ্যম ব্যবহার করবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে।
বর্তমানে সাম্রাজ্যবাদী পাশ্চাত্য শক্তি গোটা বিশ্বে প্রভাব ও আধিপত্য বাড়ানোর জন্য নিজের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে ইন্টারনেট তাদের জন্য এক বড় সুযোগ হিসেবে কাজ করছে। পাশ্চাত্যের দেশগুলো তাদের সংস্কৃতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের সহযোগিতায় তাদের এই অশুভ তৎপরতা এরই মধ্যে অনেক দূরে গিয়েছে। এর ফলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সাংস্কৃতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। প্রতিটি স্তরেই এমন এক সংস্কৃতি প্রবেশ করানো হচ্ছে যার সঙ্গে ইতিহাস, ঐতিহ্য এবং অতীত অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই। মুসলিম সমাজে এমন সব বিষয় চালুর চেষ্টা চলছে যেগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য। শুধু মুসলিম চিন্তাবিদরা নন, বহু অমুসলিম চিন্তাবিদও পাশ্চাত্যের ছড়িয়ে দেওয়ার সংস্কৃতিকে মানব সমাজের জন্য ধ্বংসাত্মক বলে মনে করেন। এটাকে পুঁজিবাদ রক্ষার সংস্কৃতি বলে মনে করা হয়।
ভার্চুয়াল জগতের প্রভাবে ব্যক্তির আত্মপরিচয় পরিবর্তনের বিষয়টিও লক্ষণীয়। আত্মপরিচয়ের তিনটি উপাদান রয়েছে, এগুলো হল ব্যক্তিগত, সাংস্কৃতিক ও সামাজিক। তিনটি উপাদানই ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনেটে একজন ব্যক্তি বিভিন্ন সময় ও পর্যায়ে সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে নানা অবস্থা ও পরিস্থিতির সম্মুখীন হয়। কখনো কখনো এমন সব জীবন পদ্ধতির সঙ্গে পরিচয় লাভ করে যা তার চিন্তা চেতনা ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু এক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর চিন্তা চেতনা ও সংস্কৃতিতেও এর একটা প্রভাব পড়ে। শুধু তাই নয়, অনেকেই আছেন যারা ইন্টারনেটে নিজের পরিচয় গোপন করে তৎপরতা চালায়। অনেক ছেলে নিজেকে মেয়ে হিসেবে, আবার অনেক মেয়ে নিজেকে ছেলে হিসেবে তুলে ধরে বন্ধুত্ব গড়ে তোলে এবং অপর পক্ষকে প্রতারিত করে। এছাড়া এমনও দেখা যাচ্ছে বেশি বয়সী মানুষ নিজেকে অল্প বয়সী হিসেবে তুলে ধরে শিশু কিশোরদের সঙ্গে বন্ধুত্ব করছে এবং শিশু কিশোরদেরকে এমন সব বিষয় শেখাচ্ছে যা কোনোভাবেই ওই বয়সে শেখা উচিত নয়। এ কারণে একটু অসতর্ক হলেই ভার্চুয়াল জগৎ ব্যক্তি ও পরিবারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
শ্রোতা বন্ধুরা, গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে প্রাচ্য ও পাশ্চাত্যে ইরানি মনীষীদের অবদান, প্রাচীন ইরানের ইলামী সভ্যতায় গণিতের ব্যবহার এবং ইলামীদের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষী ও তাদের অবদান সম্পর্কে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলাম ধর্ম জ্ঞান অর্জন ও বিভিন্ন বিষয়ে গবেষণার উপর গুরুত্ব আরোপ করায় তা জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে। জ্ঞানের বিভিন্ন শাখা, বিশেষ করে গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান একটি অনস্বীকার্য বাস্তবতা। এক্ষেত্রে মুসলিম মনীষীরা অনেক বড় বড় সাফল্যের পরিচয় দিয়েছেন। গণিতের উপর মুসলমানদের রচিত বিভিন্ন গ্রন্থ ইউরোপে গেছে এবং বলা যায় সেখান থেকে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মানব সমাজে গণিত সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরানি মনীষীদের অবদান ও গবেষণা কর্ম কখনোই ভুলে যাবার মতো নয়। এক্ষেত্রে ইরানিদের সাফল্যের বড় কারণ হচ্ছে সাবেক পারস্য সাম্রাজ্যের সাসানীয় শাসকরা এ বিষয়টিকে অনেক গুরুত্ব দিতেন এবং তারা ব্যাপক সফল হয়েছিলেন। সাফল্যের সেই ধারাবাহিকতা অনুসরণ করে ইসলামের প্রাথমিক যুগে ইরানের মনীষীরা আরও নতুন নতুন সাফল্যের পরিচয় দিতে থাকেন। গণিত শাস্ত্রে ইরানিদের বই পুস্তক গ্রিক, সুরিয়ানি ও হিন্দি ভাষায় অনুবাদ করা হয়। এর ফলে ওই জাতিগুলোর মধ্যে প্রচলিত গণিত শাস্ত্র আরো সমৃদ্ধ ও পরিপূর্ণতা লাভ করে।
ইসলামের প্রাথমিক যুগে অনেক ইরানি গণিতবিদ জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছেন এবং তাদের কারণে জ্ঞানের এই দুই শাখায় ব্যাপক উন্নতি হয়। তারা জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্রে এমন কিছু নতুন তত্ত্ব তুলে ধরতে সক্ষম হন যা ছিল নজিরবিহীন। ইরানের খ্যাতনামা এসব মনীষীদের মধ্যে আবু মাশার আল বালখি, মোহাম্মদ বিন মুসা খাওয়ারিজমি, আবু রেহান বিরুনি, ওমর খুয়াম নিশাবুরি, খাজা নাসিরউদ্দিন তুসি, গিয়াস উদ্দিন জামশিদ কাশানি প্রভৃতি ব্যক্তিত্বের কথা উল্লেখ করা যায়। মধ্যযুগে বিখ্যাত বৈজ্ঞানিকদের মধ্যে আল খাওয়ারিজমি ছিলেন অন্যতম ও সেরা একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি আধুনিক বীজগণিতের জনক। যদিও তিনি বীজগণিতের জনক, কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের অনেকের কাছে তার নামটি অজানা। এটাও অনেকে জানে না যে বীজগণিতের জনক হচ্ছে একজন মুসলিম গণিতবিদ।
আজকের অনুষ্ঠানে আমরা এই বিখ্যাত মুসলিম গণিতবিদের জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা করব।
আল খাওয়ারিজমি একাধারে একজন গণিতবিদ, ভৌগোলিক এবং জ্যোতির্বিজ্ঞানী। পাটিগণিতে তিনি প্রথম দশমিক ও শূন্যের ব্যাপক ব্যবহার শুরু করেন। এছাড়াও তিনি জ্যোতির্বিদ্যা, সূর্য ঘড়ি, বর্ষপঞ্জি, ম্যাগনিফাইং গ্লাস সহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। ইসলামের স্বর্ণযুগের এই মনীষীর রচিত গ্রন্থগুলো এখনো আমাদের নতুন নতুন জ্ঞানের সন্ধান দেয়। খাওয়ারিজমির পুরো নাম হল আবু মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। অনুমান করা হয় যে 780 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল খাওয়ারিজমি বাগদাদে খলিফা আল মানসুরের বাইতুল হিকমা সংলগ্ন গ্রন্থাগারে চাকরি করতেন। সেখানেই তিনি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি পাটিগণিত, বীজগণিত, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান ও জ্যামিতিতেও বিশেষ ভূমিকা রাখেন। তবে মূলত বীজগণিতের জন্যই সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন তিনি।
ব্যাপক অধ্যয়ন করে তিনি বিজ্ঞানের যাবতীয় বিষয়ের সঙ্গে পরিচিতি লাভ করেন। আল খাওয়ারিজমির বিশেষ অবদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত গণিতবিদ। তার সময়ের গণিতের জ্ঞানকে তিনি অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। একজন গণিতবিদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য জ্যোতির্বিদও। ভূগোল বিষয়ে তার গবেষণার ব্যাপক খ্যাতি রয়েছে। তিনি ছিলেন আলজেব্রার জনক। তিনি প্রথম আল জাবর আল মোকাবেলা বইয়ে এই শব্দটি উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তি অনেকটা দাঁড়িয়ে আছে অ্যালগোরিদমের উপর। অ্যালগোরিদম হচ্ছে সংখ্যার কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি। কম্পিউটার, স্মার্টফোন, রোবট ইত্যাদি এই ধাপগুলোর মাধ্যমে কাজ করে। আমাদের অতি প্রয়োজনীয় ইন্টারনেটও চলে অ্যালগোরিদমের কারবারে। এমনকি ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিও চলে অনেক জটিল অ্যালগোরিদমে। কম্পিউটার যে নির্দেশনা অনুসারে কাজ করে, সেই নির্দেশনা তৈরি করার জন্য কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়। এই কম্পিউটার প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন রকমের স্টেপ থাকে, সেই স্টেপ অনুসারে কম্পিউটার কাজ করে।
আপনি যখন কম্পিউটারকে কোনো কাজ দেবেন, তখন এটাও আপনাকে ভাবতে হবে কিভাবে কম্পিউটার আপনার দেয়া কাজগুলো করতে পারবে। আর এই কারণে আমরা কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করি। অ্যালগোরিদম হলো এমন কিছু বিশেষ নির্দেশনাবলীর স্টেপ, যার মাধ্যমে বিশেষ কোনো সমস্যার সমাধান করা হয়। আরো সহজভাবে বলা যায়, অ্যালগোরিদম হলো কোনো সমস্যার সমাধান বের করার একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। মধ্যযুগের মনীষী আল খাওয়ারিজমি প্রথম অ্যালগোরিদম নিয়ে নানা রকমের গবেষণা করেন। বর্তমান অ্যালগোরিদমের যে রূপ তার অনেকটাই পূর্ণতা পেয়েছে প্রায় 1200 বছরেরও আগে করা আল খাওয়ারিজমির গবেষণার ফলে। খাওয়ারিজমির রচিত গ্রন্থ আল জাবর আল মোকাবলা 16 শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো। তিনি প্রথম রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের পদ্ধতিগত সমাধান করেন। তিনি সর্বপ্রথম বীজগণিতকে একটি স্বাধীন শাখা হিসেবে প্রকাশ করেন, তাই খওয়ারিজমিকে বীজগণিতের জনক বলা হয়।
খওয়ারিজমি অনেক বই লিখেছেন যেগুলোর অধিকাংশ ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। আল জাবর আল মোকাবেলা বইটি তার সবচেয়ে বেশি বিখ্যাত। এই বইটি পাঁচ খণ্ডে বিভক্ত। বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় দ্বাদশ শতকে। অনুবাদ কর্মের মধ্য দিয়ে এই নতুন বিজ্ঞান পশ্চিমা জগতে প্রবেশের সুযোগ পায়। এর আগে ইউরোপের কাছে বীজগণিত ছিল একটি অচেনা বিষয়। ইউরোপীয়রা এ বিষয়ে ছিল পুরোপুরি অজ্ঞ। দশম শতাব্দীর ইউসুফ রচিত মাফাহাতুল উলুম গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিতাবুল সুরত আল আরদ একটি ভূগোল বিষয়ক বই। এটি পৃথিবীর আকার আকৃতি বিষয়ক একটি বই। তার এই গ্রন্থটি মূলত ভূগোল সম্পর্কে আলোচনা নিয়ে রচিত। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং অনুবাদ কর্মের সাথে মানচিত্রগুলো অন্তর্ভুক্ত করা হয়।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের মনীষীদের অবদান সম্পর্কে আরো কথা বলব। আশা করি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
Tehran ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek lsum.